উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। গত সপ্তাহে আমরা লাস ভেগাসের হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলাম এবং বাচ্চত এর পেছনে যেহেতু কোনো পরিষ্কার লক্ষ্য বা উদ্দেশ্য এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, সেহেতু একে বড় জোর সন্ত্রাস বলা যায়, কিন্তু ঠিক সন্ত্রাসবাদ বলা যায় না। তবে এখনকার বিশ্বে উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয় কেবলমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, বরঞ্চ প্রায়শই পরিকল্পিত সহিংসতা। আর এই সব সহিংসতার মূলে কাজ করে নিজের মতবাদের শ্রেষ্ঠত্ব স্থাপন করা, সেই শ্রেষ্ঠত্ব অপরের উপর আরোপ করা। উগ্রবাদকে এভাবেই দেখছেন পাকিস্তানের একজন প্রাবন্ধিক ও সংবাদ বিশ্লেষক হাসান আসকারি।
Well, extremism is an attitude of mind. It's a disposition towards life and others where you think that you possess the ultimate truth, the ultimate reality.
হাসান আসকারি বলছেন, উগ্রবাদ হচ্ছে এমন একটা মানসিক ব্যাপার যেখানে আপনি মনে করছেন যে আপনার ধারণাটাই চূড়ান্ত, আপনার বাস্তবতাটাই একমাত্র বাস্তবতা এবং অন্যদের সেটা নেই। জীবনের ব্যাপারে কিংবা জীবনাতীত কোনো সত্যের ব্যাপারে আপনি যখন অন্য কোনো ধরনের ব্যাখ্যা গ্রহণে রাজি নন, কোনো দ্বিমত আপনার কাছে গ্রহণযোগ্য নয় এবং ভিন্ন মতের প্রতি আপনার সহিষ্ণুতা শূন্যের কোঠায়, তখনই আপনি উগ্রবাদী হয়ে ওঠেন। আসকারি আরও বলছেন যে এ ধরনের মনোভাব হতে পারে কোনো জাগতিক দর্শনকে কেন্দ্র করে, হতে পারে কোনো জগতাতীত বিষয়কে, বিশেষত ধর্মীয় বিষয়কে অবলম্বন করেও। আপনার এই অসহিষ্ণুতাই আপনাকে উগ্রবাদী করে তোলে, কিন্তু এই উগ্রবাদের পটভূমিতে আপনি যখন অস্ত্র তুলে নেন নিজের মতবাদকে অপরের উপর আরোপের জন্যে, তখন আপনি সন্ত্রাসবাদী হয়ে পড়েন, যাকে আমরা সহিংস উগ্রবাদ বলে থাকি। উগ্রবাদের তাত্ত্বিক বিশ্লেষণকে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে আরও সহজ এবং মনোগ্রাহী করে তুলে ধরেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বার্ষিক উন্নয়ন প্রতিবেদন বিষয়ক পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান।
এখন আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই একটা আত্মসত্তা আছে, একটা নয় একাধিক আত্মসত্তা আছে। যেমন আমার কথাই যদি ধরি, তাহলে আমি একজন পুরুষ, আমি দক্ষিণ এশীয়, আমি বাংলাদেশের নাগরিক, আমি একজন পেশাজীবী, আমি দুটো কন্যা সন্তানের জনক, আমার গায়ের বর্ণ হচ্ছে শ্যামলা। সুতরাং নানান দিক থেকে আমার এই সমস্ত সত্তা মিলিয়েই আমার সামগ্রিক আমি। এখন একটি দিনে বা একটি সমাজে বা একটি সময়ে বিশেষ বিশেষ কারণে আমার একটি সত্তা হয়তো বেরিয়ে আসবে বেশি। যেমন আমি আমার কন্যাদের সঙ্গে যখন থাকব, তখন আমার পিতা সত্তাটি বেরিয়ে আসবে বেশি করে। আমি যখন আমার দপ্তরে আমার সহকর্মীদের সঙ্গে কাজ করব, তখন আমার পেশাজীবী সত্তাটি বেরিয়ে আসবে। আবার যখন আমি বাংলাদেশে ফেরত যাব, তখন আমার বাঙালি সত্তাটি বেরিয়ে আসবে। এখন আমরা যদি ব্যক্তিগতভাবে সমাজগতভাবে এই যে বহুধা ভিত্তিক ব্যক্তিসত্তা বা আত্মসত্তা যেটা আছে, সেটার প্রতি যদি আমরা শ্রদ্ধাবান থাকি এবং আমরা যদি মনে করি যে প্রত্যেকটি মানুষেরই একাধিক সত্তা থাকবে এবং সেই সত্তাগুলো সমভাবে শ্রদ্ধেয়, তাহলে পরে কিন্তু সেখানে কোনো রকমের সমস্যা হবে না, তাহলে পরে কিন্তু কোনো বিভ্রান্তিও হবে না, তাহলে পরে সংঘর্ষের সম্ভাবনাও সেখানে কম।
এই যে ভিন্ন ভিন্ন সত্তার কথা বলছেন ডক্টর সেলিম জাহান, স্থান কাল পাত্র ভেদে এরকম বিভিন্ন সত্তায় আত্মপ্রকাশ ঘটে ব্যক্তি মানুষের, তাহলে সংঘাতটা কোথায়? ডক্টর সেলিম জাহান মনে করেন,
মনে করুন যে আমি মনে করছি যে এই সব সত্তার মধ্যে আমার পুরুষ সত্তাটি হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং সেটি আমার সব সত্তার মধ্যে শ্রেষ্ঠতম। এবং আমি মনে করছি যে যারা পুরুষ নয় তারা আমার তুলনায় নিকৃষ্ট মানব। তো এই যে আমি যে একটা চরম পন্থা নিয়ে নিলাম আমার আত্মসত্তার ক্ষেত্রে, তার ফলশ্রুতিটা কী হবে? তার ফল হবে যে ঘরের মধ্যে আমি আমার কন্যাদের বা অন্য যে সমস্ত নারী সদস্যরা আছে আমার পারিবারিক অঙ্গনে, তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকব না। তাদের কথা বলার বা তাদের একটা সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতায়ন, সেটাকে আমি অস্বীকার করব। কর্মক্ষেত্রে গিয়ে আমার যারা নারী সহকর্মী আছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আমার অনেক কম থাকবে। এবং সমাজের ক্ষেত্রে গিয়ে আমি বলবো যে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা বা তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা, এগুলোর কোনো প্রয়োজন নেই। কারণ আত্মসত্তার দিক থেকে আমি মনে করছি পুরুষ হচ্ছে শ্রেষ্ঠতম এবং নারীরা হচ্ছে পুরুষের চাইতে নিকৃষ্ট। তা এখন এখানে কি দাঁড়ালো? আমি একটা চরম পন্থা গ্রহণ করলাম, আমি অসহিষ্ণু হয়ে উঠলাম এবং আমি মনে করলাম যে আমার এই সত্তাটি আমার মধ্যে শ্রেষ্ঠতম। এবং এই চরমপন্থা, এই যে একটা উগ্রবাদ আমার মধ্যে আসলো, এটার ফলে পরিবারের মধ্যে, কর্মক্ষেত্রে, সমাজে একটা সংঘর্ষ দেখা দেবে।
ডক্টর সেলিম জাহান ব্যক্তিসত্তার এই দৃষ্টান্তকে সম্প্রসারিত করে মানুষের জাতিসত্তা বা ধর্মীয় পরিচিতি বিষয়ে উগ্রবাদের অন্তর্নিহিত সমস্যার প্রতি আলোকপাত করছেন।
যারা একটি দেশে বা সমাজে আছে তাদের মতো দেখতে নয়, তাদের গাত্রবর্ণ ভিন্নতর, তারা ভিন্ন ভাষায় কথা বলে, তাদের সংস্কৃতি ভিন্ন, তাহলে যদি আমরা মনে করি যে ওই সমস্ত জনগোষ্ঠী আমাদের তুলনায় নিকৃষ্টতম, তখন কিন্তু জাতিগত সত্তার একটা উগ্রবাদ আমরা তাদের উপরে চাপিয়ে দিচ্ছি, এর ফলে সংঘর্ষ অনিবার্য।
সুতরাং যে কথা ডক্টর সেলিম জাহান বলছেন যে আমরা ব্যক্তিসত্তার মতো নিজের জাতিসত্তাকে সর্বোচ্চ স্থান দিতে গিয়ে একরকমের উগ্রবাদী মনোভাব ব্যক্ত করে থাকি, ভিন্ন প্রেক্ষাপটে তারই প্রতিধ্বনি শুনি হাসান আসকারির বক্তব্যে।
This kind of tendency, I think, has developed in many of the developing countries, either from a worldly ideology or from a religious ideology.
তিনি বলছেন যে এই ধরনের মনোভাব বিশেষত অনেক উন্নয়নশীল দেশগুলোতেই বিস্তার লাভ করেছে, জাগতিক আদর্শের কারণেই হোক কিংবা ধর্মীয় কারণেই হোক। তিনি বলেন, শীতল যুদ্ধোত্তর সময়ে আমরা লক্ষ্য করি এ ধরনের উগ্রবাদ দানা বেঁধে ওঠে। আসকারি মনে করেন, মার্ক্সবাদের বিপর্যয়ের পর মতাদর্শের ক্ষেত্রে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়, অন্য কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীশীল আদর্শের সূত্রপাত ঘটেনি, আর এই সুযোগেই দক্ষিণপন্থী ধর্মকেন্দ্রিক মতাদর্শ মানুষের মনের দখল নিতে চাইল। বিশেষত তরুণ সম্প্রদায় যারা ব্যবহারিক ক্ষেত্রে এক ধরনের বিভ্রান্তিতে ছিল এবং তখনই তাদের কাছে এই উগ্রবাদীরা আদৃত হয়। এর কারণ হিসেবে হাসান আসকারি বলছেন যে এই সব উগ্রবাদী জীবনের জটিল সমস্যাগুলোর খুব সহজ সমাধান দেওয়ার চেষ্টা করে, সেজন্যই অনেক তরুণী আকৃষ্ট হয়ে পড়ে। তবে যে সহজ সমাধান তারা পায় কথিত ধর্মীয় অনুষঙ্গে, তা সত্যিকার ধর্মের বিকৃতি মাত্র, যেখানে মানবিক মূল্যবোধ বিপর্যস্ত হয়। তারুণ্যের এই স্খলনের ওপর আলোকপাত আসছে সপ্তাহের অনুষ্ঠানে, শোনার আমন্ত্রণ রইল।
Yeah!